October 25th, 2006, morning class, Kartik.
Pancha kalpataru bhyasya kripa sindhu vaivacha patitanam pamanibhyo vaishnavibhyo namo namo mahavatanyaya krishna prema pradayate krishnaya krishna chaitanya namne gaurattvise gurave gaurachandraya radhikaya pradayate krishnaya krishna tadbhaktaya Angasyamalim Chata Abhiravito Mandit Tendivaram Jatanja Gudaroch Samvidatam Pattam Vayasya Vindaran Nivasinam Hridela Sattama Pyahodaram Radha Spanda Niveshito Jalapujan Dhyayinda
शास्त्रों के अनुसार अथवा हमने जो गुरु वर्गों से सुना है उसके अनुसार में हमसे अधिकार में जो उन्नत वैष्णव है वे हरि कथा कर रहे हैं तो उस समय वृंदावन की गोवर्धन की परिक्रमा या नवदीप धाम की परिक्रमा छोड़ करके हरि कथा श्रवण करने से मंगल होता है ऐसा ये सुविधा नहीं मिलती। गिरिराज गोवर्धन जी पीछे कृपा करें कुछ बोलेंगे नहीं किंतु वैष्णव लोग गुरु हरि कथा के माध्यम से चित्त को शोधन कर देंगे। गिरिराज नहीं शोधन करेंगे, उसमें मायावादी त्यागी कितने लोग परिक्रमा करते हैं, क्या होता है, शोधन होता है, और विषय वासना की चीजें मानते हैं, उनका चित्त शोधन नहीं होता है। इसीलिए शास्त्रों में देखा जाता है कि सब लोगों ने वृत्तासुर इत्यादि के उपाख्यान में मम उत्तम लोग जनेषु भवति स्वकर्मभिः तन्मायया तो कहते हैं कि संघ हमको मिले यहां पर कि वैष्णव लोग कीर्तन करते हैं, हमको श्रवण करने का सुयोग मिले। ऐसे श्रीमद् भागवत में बहुत जगह ऐसे प्रसंग मिलेंगे। इसलिए आप लोग यहां पर हरि कथा का सुयोग है, वहां पर सब कुछ छोड़ करके हरि कथा सुने, तत्पश्चात परिक्रमा करें, चाहे जो कुछ करें, ऐसा सुयोग सब समय नहीं मिलता। कितनी सुंदर 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 हरि कथाएं होती हैं जो कि सब समय सुलभ नहीं होती। इसलिए आप लोग इसके तरफ में ध्यान दे करके हरि कथा श्रवण करने का सुयोग प्राप्त करें। इसी से चित्त संशोधन होकर के प्रेममयी भक्ति ब्रज भक्ति प्राप्त हो सकती है। आज शुभ तिथि है, आज के दिन कार्तिक महीने में उर्ज वट के समय में आज के दिन प्रपूज्य चरण नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज जी का तिरुभाव हुआ। और साथ ही साथ दूसरे वर्ष में, पहले वर्ष में पूज्यपाद त्रिविक्रम महाराज जी का और दूसरे वर्ष में परम पूज्यपाद वामन महाराज जी का तिरुभाव हुआ। जब मैं मठ में आया तो हमारे शिक्षा गुरु वामन महाराज जी और त्रिविक्रम महाराज जी थे, मैं उनको उसी प्रकार से सम्मान करता था। वामन महाराज जी हमारे लिए जब मठ घर छोड़ करके आया, सारी व्यवस्था वो करते थे मेरे लिए। और मैं प्रचार के लिए, भिक्षा इत्यादि के लिए पूज्यपाद त्रिविक्रम महाराज जी के साथ में सर्वत्र जाया करता था। कीर्तन इत्यादि त्रिविक्रम महाराज जी ने मुझको करना सिखाया। वामन महाराज जी हमारे गुरु जी के अंतरंग सेवक और परिजन थे, उनकी कलम थे। बिना वामन महाराज जी के गुरु जी कुछ लिख पढ़ नहीं सकते। परिक्रमा के भीड़ में जहां पर कि सब लोग आए हैं गुरु जी से मिल रहे हैं, वामन महाराज जी उपस्थित होंगे, जो पत्रिका के लिए संपादकीय चाहिए, सब ठीक हो गया है और कल ही जाना है निसिंगपल्ली, अभी तक तैयार नहीं है, बस अच्छा अच्छा लिखो। और सब लोग बैठे हैं, बातचीत कर रहे हैं, और उसके बीच में लिखा, बोलने लगे। और वामन महाराज जी लिखते थे, संशोधन की कोई आवश्यकता नहीं हुई। वामन महाराज जी का लिखना इतना सुंदर था, स्वर्णाक्षर बहुत सुंदर लिखते थे, और उसमें कोई भूल नहीं होती थी जो सुधार करने की जरूरत। त्रिविक्रम महाराज जी की भी लिखावट पूज्यपाद वामन महाराज जी के समान ही थी, वैसे दोनों बहुत योग्य थे, हमारे ऊपर में बहुत दोनों की कृपा थी। विशेष करके त्रिविक्रम महाराज जी के साथ में मैं रहा अधिक, उन्हीं के साथ विचार इत्यादि में जाना इत्यादि सब कुछ, कभी कभी बात भी बात भी होता और गुरु जी हमारा पक्ष लेते थे। त्रिविक्रम महाराज जी कहने ये भावुक है। वामन महाराज जी से हमारा कभी भी बात भी बात नहीं, त्रिविक्रम महाराज जी से तो सब सब होता था, किंतु पूज्य बात वामन महाराज जी कभी नहीं हुआ। गुरु महाराज जी के बाद भी सुदीर्घ 35-36 वर्ष तक गौड़ीय वेदांत समिति ठीक रूप से चली, सब लोग मिल करके थे। विशेष करके हम लोग तीन आदमी, पूज्यपाद वामन महाराज, त्रिविक्रम महाराज और मैं, शुरू से ही गौड़ीय वेदांत समिति के हम लोग एक निष्ठ सेवक थे। तो शुरू से ही अब गुरु महाराज जी के अप्रकट होने के बाद 1968 से लेकर के 1904 तक, 4 में पूज्यपाद वामन महाराज जी भी कम रहा था, 4 तक कितना हुआ, 35-36 वर्ष गौड़ीय वेदांत समिति सुष्ट रूप से चली। क्यों चली? त्रिविक्रम महाराज जी निष्काम थे, उनको कोई पद की, रुपए पैसे की, प्रतिष्ठा की लालसा नहीं होती, निष्काम थे, इसलिए चले। दूसरे पूज्यपाद वामन महाराज जी परम सहिष्णु थे, परम सहिष्णु और गंभीर थे, यदि कोई बात होती उनके सेवक भी उनके पास कुछ कहते, कदे जाओ नारायण महाराज जी के पास में जाओ, मैं नहीं जानता, सब कुछ हमारे ऊपर भी छोड़ दे। इसलिए समिति अच्छी तरह से चली, कुछ लड़के भी थे उद्धव, पवन महाराज जी के रहते सिर नहीं उठा सके, किंतु इन दोनों के बाद में कुछ सिर उठाना आरंभ किया। मैंने सोचा बंगला पे, तो उस समय मैंने आमी क्या बोल रहा तो पूज्य पाठ पवन महाराज बहुत सही सुनो, बहुत समझ जो कुछ होता है कह देते जाओ नारायण महाराज जी के पास। आचार्य थे, सब कुछ उनके हाथ में था, किंतु बिना हम लोगों के परामर्श से और हम भी कुछ भी करते, देखते जब पवन महाराज जी से प्रसन्न होंगे कि नहीं, इसको ध्यान में रखते हुए मैं उनका हृदय का भाव जान करके पूज्यपाद त्रिविक्रम महाराज जी से परामर्श लेकर के सब कुछ करता था। पवन महाराज जी एमन सहिष्णु छिलेन, आमार शिक्षा गुरु छिलेन। आज के তাহাদের তিরুভাব আমি তাহাদের চরণেতে কোটি কোটি বার দণ্ডক প্রণতি এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। তারা যেখানে থেকে থাকুন, আমার উপরে কৃপা করুন, আপনাদের উপরে এই বলে আমি পরে আর এখন তাহার একান্ত শিষ্য
গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় ধরালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। Therefore, what we have heard from Shastra and Guru, according to their conception, that when a high class Vaishnava is speaking Harikatha, that time we should think it is better not to perform parikrama of Govardhan or Navadvip or anything. Because Giriraj Govardhan will only give mercy after the Vaishnavas have given us mercy. Giriraj Govardhan will not speak any instruction to us. Therefore, our hearts will not be purified so rapidly. Therefore, better for us to stay in Harikatha than to perform any other activity at that time. Otherwise, we see so many Mayavadis and others are staying at Govardhan, but their situation is not changing. Therefore, Brijasur in the Srimad Bhagavatam, he prayed Manuttama Shloka Janesu Sakya. He also prayed for the chance to have the association of the Vaishnavas and to hear their kirtan. Therefore, whenever we get a chance for satsanga and kirtan, we must take that in precedence over any other activity. Then we should leave everything for Harikatha, and afterwards we can perform parikram or any other activity. By Harikatha and satsang, you can get Rajabhav, Rajabhakti. Today is also a very special day. In this Kartik month, in this Puja Vrat, today is the disappearance of Nitya Lila Parish Srila Bhaktivedanta Bhaman Maharaj. And exactly 1 year previous to that, was the disappearance of Pujapad Chidambi Swami Srila Bhaktivedanta Trivikram Maharaj. Devo Gurudev is saying that when he first came to the mat, both Pujapad Bhaman Maharaj and Pujapad Trivikram Maharaj were Shikshagurus. Especially Srila Bhaman Maharaj, when he came to the mat, then he arranged everything for Gurudev, where to stay, how to eat. And I was always sent with Pujapad Trivikram Maharaj on preaching and collection, and it was him who taught me how to perform kirtan. Srila Bhaktivedanta Bhaman Maharaj had many specialities, but especially he used to collect for the Gaudiya Patrika, the Bengali magazine. Even that time, that was Navadvip Parikram, and the next day we were going to Nrsingapalli. Gurudev, even today I can remember. That time we have to do some article, therefore Param Gurudev would call Srila Bhaman Maharaj. Oh, right. And in the midst of everyone, even though everyone was talking, Srila Pujapad Param Gurudev would speak, and Srila Bhaman Maharaj would write. So his writing was so excellent in such great, perfect language, even there was no need for any editing, it would directly go to the press. And Srila Trivikram Maharaj also had the same ability. For Gurudev said, always, especially he was so much together with Pujapad Trivikram Maharaj. And when there was any argument, there was always some argument between them, then Param Gurudev would always take my side, take Gurudev's side, but he would always not take the side of Pujapad Trivikram Maharaj. But with Srila Bhaktivedanta Bhaman Maharaj, there was not so much this argument, debate. Therefore, after Param Guruji's disappearance, for 36 years, the Gaudiya Samiti went in a very nice way, because us three persons, Srila Bhaktivedanta Bhaman Maharaj, Bhaktivedanta Trivikram Maharaj, and Gurudev, were together, and there was no self-interest. How the Gaudiya Samiti was successful? Srila Bhaktivedanta Trivikram Maharaj was completely niskam. He had no desire for money, for disciples, or for name and fame. And Pujapad Srila Bhaman Maharaj was very, very humble, and always giving so much respect to others, as well as being very grave. Srila Bhaktivedanta Bhaman Maharaj, even though he was acharya and everything was in his power, still if any disciple would come and ask any question about management or some complaint, then Srila Bhaktivedanta Bhaman Maharaj would say, I don't know anything, you go to Srila Narayan Maharaj. There was a time when Pujapad Trivikram Maharaj and Pujapad Bhaman Maharaj was there, all disciples worked cooperatively and they kept their heads down. But as soon as they disappeared, some small boys raised their heads, like they raised their heads and began causing disturbance. That is why for so long the Samiti, Gaudiya Samiti, went in such a nice way. Therefore today, on the disappearance of these two, day of these two Mahapurushas, Gurudev is saying, I am again offering millions of pranams and offerings at their feet, that they may give mercy to me and to all of us.
Shriman Parivrajak Maharaj, Bhaman Maharaj, Ekant Sevak Chita. Tar Samayate Tini, Prachar Ityadi, Visheshkare Amar Nirman Karti Ityadi, Jya Kichu Hoye Se Ukhane, Ta Binar Madhyame Tesa Puli Hoyechi. Mini Kuchu. Tar Guru Pad Padme, कुछ हरि कथा परिवेशन करे तार चरणे ते पुष्पांजलि अर्पण
ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानंजन शलाकाय सुक्षूरोन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः सर्वाग्रे मदीय परम आराध्यतम श्री श्रील गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ण विष्णुवाद अष्टतु श्री श्रीमद भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्री चरण सरदे আমার অনন্ত কৃষ্ণাষ্টমী দণ্ড প্রণতি নিবেদন করছি। তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পদ্ম সংবিষ্ণুবাদ অষ্টতগত শিষ্ণ ভক্তি বেদান্ত নারায়ণ সিং মহারাজের শ্রীচরণ কমলে আমার অনন্ত কৃষ্ণাষ্টমী দণ্ড প্রণতি নিবেদন করছি। তৎপশ্চাৎ পূজনীয় সন্ন্যাসী এবং অন্যান্য ভক্তবৃন্দ সবাই চরণে যথাযথ দণ্ডবত প্রণতি নিবেদন করছি। সবার কাছে কৃপা প্রার্থনা করছি। আজ আমাদের পরম আরাধ্যতম শ্রীল গুরুপাদ পদ্ম নিত্য লীলা কৃষ্ণ বিষ্ণুপাদ অষ্টতগত শিষ্যন ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শুভ তিরোভাব তিথি গুরু বৈষ্ণবগণের কৃপা ব্যতি রেখে আমাদের আর অন্য কোন গতি নাই। এই জন্যে সর্বাগ্রে গুরুপাদ পদ্মের বন্দনা করা একান্ত কর্তব্য, তাই আমি করছি। তাহার অহিতকি প্রার্থনা যাঞ্চার করে তার চরণে নিবেদন জানাচ্ছি, তিনি আমার উপরে কৃপা বর্ষণ করুন। অহিতকি গুরুপাদ পদ্ম তিনি এই জগতের, তিনি অপ্রাকৃত জগতের, তিনি স্বরূপত মঞ্জরী স্বরূপা, তিনি এই জগতে আসেন আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করে ভগবানের সান্নিধ্যে পৌঁছানোর জন্য এই জগতে আসেন এবং নিজে আচরণ করে তিনি এই জগৎকে জানিয়ে দেন যে এইভাবেই ভগবানের সান্নিধ্যে যেতে হবে। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও দেখিয়েছেন কিভাবে উৎকণ্ঠা আকুলতা ব্যাকুলতা নিয়ে তিনি এই জগতের মধ্যে দেখিয়েছেন, দেখো বিরহ কাহাকে বলে। এই বিরহ যদি না হয় তাহলে ভগবানের কৃপা আমরা লাভ করব কি করে? এটা বিরহ মানে ভগবানের কৃপা লাভ করে একটা ম্যাগনেট, আকর্ষণ শক্তি। এই বিরহ কার হবে কে বুঝবে? এই বিরহের কথা গুরু মহারাজ বলতেন, হরি কথা বলতে গিয়ে বলতেন যে যে গাইল তো গেয়েই গেল, যার ফাটল তার ফাটল। গুরু মহারাজ বললেন যে বিরহ কথাটা খুবই ছোট কথা, কিন্তু বিরাট বিরাট এর ভিতরে অনুভূতির জিনিস নিহিত আছে। বিরহ মানে যিনি গুরুপাদ পদ্মের সঙ্গে যিনি সম্পর্কযুক্ত সভানিষ্ঠ যুক্ত তিনি গুরুদেবের বৈষ্ণবগণের বিরহের মর্মের তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম হন। সুতরাং গুরু মহারাজের তো সেবা করার সেই রকম সৌভাগ্য আমার হয়নি, ওনার কাছে সেই রকম ভাবে হরিকথা শোনারও সুযোগ হয়নি। যতটুকু উনি কৃপা করেছেন ওইটুকু সম্বল নিয়ে এবং আপনাদের সকলের এই কৃপা ভিক্ষা করে আমার জীবনে কিছু যদি আমি করতে পারি তার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। গুরু মহারাজ বলতেন যে দেখো মঠবাস করতে হলে ওই দিক দিয়ে যাবে, যখন বাজার যাবে পরম পূজনীয় সিদ্ধান্তি মহারাজের মঠে, ওখানে একটু দর্শন করে আসবে। কি দর্শন করবে? ওনার গেটে আছে মুখে, এগুলো এগুলো দেখবে তোমরা। গুরু মহারাজকে বললাম যে এগুলো দেখার তাৎপর্য, গুরুজি বলে যে দেখো চোখ আছে দেখবে কিন্তু কিছু বলতে যাবে না। কু দেখবে না আর তুমি শুনবে না। ভজন যদি করতে চাও তোমরা, ভালোটা দেখবে খারাপটা দেখবে না, আর মুখে ভালোটা গুণকীর্তন করার অভ্যাস করবে, বৈষ্ণবগণের ভুল ত্রুটি দোষ দেখার আদৌ চেষ্টা করবে না, তাহলে তোমরা ভজন করিতে পারিবে না। প্রায় বাজার যাওয়ার সময় ওগুলো দেখে দেখে যাই, আসার সময় দেখে দেখে আসি। তাই গুরুমহারাজকে একদিন জিজ্ঞাসা করলাম, গুরুমহারাজ তু দেখব না আর কিছু বলবো না, এটা কি করে হয়? ওইটাই তো হচ্ছে সাধন ভজনের প্রাথমিক অবস্থা। সুতরাং সহিষ্ণু, গুরু মহারাজ বলতে চাচ্ছেন যে সহিষ্ণুতা গুণ আমাদের বিশেষ প্রয়োজন, বিশেষ করে যারা আমরা সাধন ভজন করতে যাচ্ছি। যদি সহিষ্ণুতা গুণ না থাকে তাহলে হবে না। গুরু মহারাজ বলছেন যে দেখো না, আমি কিছু এই যে গুরু হক অত সহজ, শুধু লোকে এসে প্রণাম করলো, আমার শিষ্য হলো, আমি গুরুদেব হয়ে গেলাম, এর যে ভিতরে কত যে জ্বালা তোমরা বুঝবে না। সুতরাং সহনশীলতা গুণ এটা আমাদের বিশেষ প্রয়োজন। গুরু মহারাজের নিজের জীবনীতে নিজেই উনি বলছেন মাঝে মাঝে কলকাতা মঠের মধ্যে, বলতেন যে আমি যখন মঠে আসি তখন ওই বাচ্চা ছেলে আর কেউ ছিল না, আমি শুধু ছিলাম, আর একজন বোধহয় ছিল। আমি সব বৈষ্ণবগণের সেবা করেছি, প্রত্যেকের ঘটি বাটি যারা প্রাচীন বৈষ্ণব তাদের ওগুলো মেলে দিতাম, জল দিতাম, বিনিময়ে ওরা আমাকে স্নেহপূর্বক একটা করে শ্লোক শিখাত, আবার লজেন্স দিত। এইরূপ ভাবে আমি প্রচুর শ্লোক ওদের মাধ্যমে আমি শিক্ষা লাভ করেছি। তো সুতরাং সেবাই গুরু বৈষ্ণবগণের কৃপা লাভের একমাত্র পথ। সেবার দ্বারা আমরা গুরু বৈষ্ণবগণের কৃপা আশীর্বাদ পেতে পারি। গুরু মহারাজের নিজের জীবনীতে উনি দেখিয়েছেন, আর সহনশীলতা গুণ তিনি তার জীবনে তিনি দেখিয়েছেন। এমনকি গুরু মহারাজ বলতেন যে ওই সুন্দরবনে আমরা যখন যেতাম, সুন্দরবনে প্রচারে কেউ যেতে চাইত না, কারণ একটুখানি কষ্ট। এখন ইদানিং তো অনেক সুবিধা হয়েছে, কিন্তু আগে এগুলো কিছুই ছিল না, খুব কষ্ট করে যেতে হতো। আর গুরু মহারাজ যেতেন, আর তখন ছিল লঞ্চ আর নৌকা ছিল, এখন তো মেশিন লাগানো হয়েছে, তখন মেশিন লাগানো ছিল না। লঞ্চে গেলে অর্ধেক অন্ততকে 30-40 ফুট থাকে তারপরে দেয়, কারণ পাড়ে যেতে পারে না, লেগে যায়। ওইখান থেকে সিঁড়ি বেয়ে নামতে হয়, নেমে এতটুকু করে কাদা আর জল। গুরু মহারাজ ওর মধ্যে অনেকেই এসে, শিষ্যরা ওখানে ছিলেন অনেকে, ওরা ধরতেন, কিন্তু ধীরে ধীরে ওরাও ওই কাদার মধ্যে নেমে যেতেন। গুরু মহারাজ ওইরূপ ভাবে কষ্ট করে প্রচার করেছিলেন। গুরু মহারাজ তিনি স্মৃতিধর ছিলেন, যা কিছু তিনি শ্রবণ করেন তিনি নিজের হৃদয় পটে ওটা অঙ্কিত করে রাখতে সমর্থ ছিলেন। এই জন্য গৌড়ীয় সবাই, গৌড়ীয় বৈষ্ণবগণ সবাই বলতেন যে উনি হচ্ছেন গৌড়ীয় মঠের ডিকশনারি। গুরু মহারাজকে আর আমি যতদিন ছিলাম, আমি 70-তে এসেছি মঠে, ততদিন পর্যন্ত গুরু মহারাজের সান্নিধ্যে যতটুকু পেয়েছি সান্নিধ্য লাভ করার সুযোগ, কোনোদিন কাউকে রাগ করার কোনোদিন দেখিনি গুরু মহারাজকে। একটা রাগ করে যে কিছু বলবেন, শাসন করবেন না, তা করেননি, শাসন করার ভার দিয়েছিলেন পূজ্যবৎক মহারাজের উপরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনজন হচ্ছেন গৌড়ীয় বেদান্ত সমিতির স্তম্ভ।
গুরু মহারাজ বলতেন যে আমি দীক্ষা দিলাম পালন করার ভার আপনার, আর ত্রিবিক্রম মহারাজ শাসন করবেন। প্রথম প্রথম ত্রিবিক্রম মহারাজের শাসনটা আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে বুঝতে পারছি যে বৈষ্ণবগণের শাসন মানে ওটা স্নেহ। গুরু মহারাজ পরে ব্যাখ্যা করে বুঝেছেন যে না না, বৈষ্ণবগণের শাসনটা শাসন নয়, ওটা হচ্ছে স্নেহ। যদি শাসন করা না হয় না, তাহলে তার কিছুতেই মঙ্গল হতে পারে না। যিনি শাসন স্বীকার করবেন না তার মঙ্গল কোথার থেকে হবে? সুতরাং শাসনটা বিশেষ প্রয়োজন আছে। পরবর্তীকালে আমরা ওটা আস্তে আস্তে ভজন সাধন করতে গেলেই ওটা উপলব্ধি হয় যে গুরু বৈষ্ণবগণের শাসনটা কি ধরনের স্নেহ। আমরা যতগুলো উদাহরণ দেখতে পাই সবগুলোর মধ্যে নিহিত আছে যে সুখ তাৎপর্য। যেমন শ্রীবাস ঠাকুর রথের সময় প্রতাপ রুদ্র রাজার একটুখানি আড়াল হলো, আর বারবার ওনাকে ধাক্কা মারছেন যে তুমি একটু সরে যাও, আমি রাজার তো কর্মচারী, তা আমার তো কর্তব্য আছে একটুখানি ওনার সুবিধা করে দেওয়ার। এরকম দু তিনবার এরকম করাতে তিনি একটু পিছন ফিরে এক থাপন মেরে দিলেন। উনিও আবার একটু তাকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রতাপ রুদ্র রাজা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তিনি বললেন খবরদার, তোমার পরম সৌভাগ্য বৈষ্ণবগণের হস্ত স্পর্শ পেয়েছ। তো এর দ্বারা বুঝে যায় যে যেমন নারদ সিংহপাত, প্রত্যেকটা উদাহরণ আছে আমাদের বৈষ্ণবগণের শাসন ওটা হচ্ছে স্নেহ। এটা আমরা সহজে প্রাথমিক স্তরে বুঝতে পারি না, কিন্তু এটা স্নেহই বটে। তো গুরু মহারাজ তিনি সহনশীলতা গুণের দিক দিয়ে তিনি চরম অবস্থায় ছিলেন, আর কাউকে তিনি শাসনও করতেন না। মৃদু ভাষায় তিনি বলতেন, বাবা তোমাদের এটা করলে ভালো হয়, এটা করলে মন্দ হতে পারে, তবে গুরু বৈষ্ণবগণের কাছে জিজ্ঞাসা করে তোমরা যা কিছু করার কর। সবসময় আমাদেরকে ঠেলে দিতেন মহারাজের কাছে, আমরা তাই মহারাজের সঙ্গে, আর মহারাজ আমাদেরকে নিজের পুত্রবৎ স্নেহ করতেন। গুরু মহারাজ তিনি তো দীক্ষা দিয়ে তিনি তো সেই সময় আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতির অত আর্থিক অবস্থা সত্ত্বেও ছিল না, এই জন্য গুরু মহারাজ সবসময় তিনি প্রচারে যেতেন, আর আমরা আমাদেরকে রেখে দিতেন, আর বলতেন যে তোমাদেরকে প্রতিপালন করবেন মহারাজ। মহারাজও তিনবেলা ক্লাস করে আমাদেরকে শিক্ষা দিতেন। তো সুতরাং গুরু মহারাজ তিনি অপ্রাকৃত বস্তু, এই জগৎ তিনি শোধন করার জন্য তারা এই জগতে এসেছিলেন। আর তিনি এক সময় পরম গুরু মহারাজ আদেশ করেছিলেন কলকাতার কাজ ছেড়ে তিনি ওই কৃষ্ণচন্দ্রপুর যাবেন, ওখানে আমাদের এক পিসিমা আমাদের ঠাকুমা হয়, মোটা বুড়ি ছিলেন, ওনার কাছে কিছু আর্থিক নেওয়ার জন্য তিনি গিয়েছেন। আর ট্রেনের একটু লেট ছিল, যেতে যেতে রাত্রি 12-1 বাজে, জয়নগর থেকে নেমে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওখানে মোড়ের মধ্যে একটা ভূতের আড্ডা ছিল। হ্যাঁ, সব ভূতগুলো মানে টিপটিপ করে লাইট জ্বলছে। তখন ওরা গুরু মহারাজ তো বুঝতে পেরেছেন যে এখানে ভূতের আড্ডা আছে, যা কি চিন্তা আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, হাতে ব্যাগ হাতে চলছে। তো এমন সময় কতগুলো ভূত এসে গুরু মহারাজকে ঘিরে ধরলেন। মহারাজ, একটুখানি এখানে যেতে হবে, কি ব্যাপার? যেখানে একটা বিয়ে হচ্ছে, বিয়ে ভূতের বিয়ে, একটু আশীর্বাদ করতে হবে। তা গুরু মহারাজ এখন না বলবেন তাহলে ওরা তো আমাকে কিছু অনিষ্ট করতে পারে, ভূতের ব্যাপার, তাহলে ঠিক আছে চলো। এই জন্য গুরু বৈষ্ণবগণে ওরা ভগবানের শরণাগত, ওরা ভগবানের নিজজন, ওদের কি ভয়, যেখানে যাক না কেন সেখানে কাজেই হচ্ছে তো ও জগৎ কল্যাণ করা, উদ্ধার করা। এই জন্য একটু নিয়ে ভাবলেন যে যাকে একটা সুযোগ এসে গেল দেখি এটা কাজে লাগিয়ে দিই। তাই গুরু মহারাজ নির্ভয়ে চলে গেলেন সেখানে, আর গুরু মহারাজকে একদম আদর অভ্যর্থনা করে ওরা বসালেন চেয়ারের মধ্যে। এমন সময় সেই ভূতের কন্যা আসলো আর ভূতের জামাই এসে গেল। হ্যাঁ, বিয়েটি হচ্ছে, ওরা ঢোল ঢোল বাজাচ্ছে, ওদের গান করছে, আবার মালা টালা দিচ্ছে। গুরু মহারাজকে বললেন যে আশীর্বাদ করুন, গুরু মহারাজ আশীর্বাদ করে দেবেন। গুরু বৈষ্ণবগণের আশীর্বাদ কিরকম? গুরু বৈষ্ণবগণের আশীর্বাদ তোমার এই সংসারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হোক কখনো বলুন না, তোমার আত্মার কল্যাণ হোক। কৃষ্ণ ভক্তিরস্তু, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণ ভক্তি হোক তোমার, এই তো বলবেন। গুরু মহারাজ সবাইকে বললেন যে তোমাদের সবারই কল্যাণ হোক, ঈশ্বরের কৃপা তোমাদের লাভ হোক। তারপর বিয়ে দিয়ে শেষ হলো, তারপর খেতে দিলেন। গুরু মহারাজ বলে আমি তো এত রাত্রি খাবো না কিছু, আচ্ছা তাহলে আপনাকে ফল দিচ্ছি, এক ব্যাগ ফল ভর্তি করে দিয়েছেন। গুরু মহারাজ বলে নেবো কি করে? বলে মহারাজ কোনো চিন্তা নেই, ভূতের ব্যাপার তো, তার বাড়ি থেকে এখানে রিস্কে ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে রিস্কে চাপিয়ে দিলেন, ওরা ঠেলে নিয়ে গেলেন সব, একদম বাড়িতে পৌঁছে দিলেন। ব্যাগটা নিয়ে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে দিয়ে বললেন যে মহারাজ এখন আমি আসি। বলে হ্যাঁ তোমরা এবার আসতে পারো বাবা, কোনো চিন্তা নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেইবার সেই থেকে আর ওখানে আর কোনো ভূত নেই, উত্তর হয়ে গেলেন। এই জগৎকে ওরা পরিত্রাণ করার জন্য ওরা এই জগতে আসেন। সুতরাং গুরু মহারাজ সুন্দরবনে গিয়েছেন অনেকের বাড়িতে, এক জায়গায় সুন্দরবনে তো সব ঘরগুলো নিচু, তা সব নিচু হয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। তা গুরু মহারাজ বললেন যে দেখ, এই সুন্দরবনে আসলে দণ্ড বিনয়ে শিক্ষা লাভ করতে হয়, যাদের উন্নত শির থাকবে অভিমানে একবারে চরম অবস্থা, সে কখনো ভজন করতে পারবে না। সুতরাং এই সুন্দরবনে আসতে হবে। সুন্দরবনে কাদা কাদাগুলো আছে, হ্যাঁ কিচর, ওটা হচ্ছে ভক্ত, ওরা ভক্ত কাদা। গুরুমান বলেন ওরা যতবার ধুই নেই কেন, ওই জল দিলে পরিষ্কার দেখায়, একটু পরে আবার শুকিয়ে আবার সাদা হয়ে যায়। বলছে যে এরা সাধু সঙ্গ ছাড়তে চায় না। সুতরাং গুরু মহারাজকে এক সময় আমরা বলেছিলাম যে গুরু মহারাজ অমুকে একটা ইয়ে করছে, বলছে এরকম ভাবে একটুখানি বদমাশি করছে, তা আপনি কিছু শাসন করতে পারেন না? তো যে পাগল, আমি শাসন করলে তো আমার উপরে সে রাগ করবে, হ্যাঁ অপরাধ করে পারবে, তাহলে তার জীবনটা পারমার্থিক জীবনটা একবারে মেষ্ট হয়ে যাবে। হ্যাঁ সুতরাং শাসন করবে মহারাজ, হ্যাঁ মহারাজের কাছে ঠেলি পাঠিয়ে দিয়েছেন। এই জন্যে গুরু মহারাজ, গুরু বৈষ্ণবগণ চুপচাপ থাকা মানে এটা হচ্ছে শাসন, কিছুই বলছে না শুধু বাহা বা দিয়ে যাচ্ছেন, ওটাও কিন্তু বিরাট একটা শাস্তি, হ্যাঁ এটা গুরু মহারাজ নিজে বলতেন। সুতরাং গুরু মহারাজের শ্রীচরণ কমলে তার অলৌকিক আরো অনেক কিছু লীলা কথা আছে জীবনের, এগুলো পরে আমরা বিকেলবেলার দিকে আবার সুযোগ সুবিধা হলে আবার সেটা একটুখানি আলোচনা করব। আমি গুরু মহারাজের চরণ কমলে প্রার্থনা জানাচ্ছি, তিনি তো তিরুভাব তিথি মানে তিনি চলে গেছেন, এটা নয়, আমাদের শুধু চোখের আড়ালে আছেন কিন্তু তিনি বিদ্যমান আছেন। কারণ গুরুবল ব্যতি রেখে আমরা এক মুহূর্ত চলতে পারি না, সুতরাং এর দ্বারা প্রমাণ হয় যে গুরু মহারাজ গুরু বৈষ্ণবগণ আছেন। সুতরাং আমাদের হয়তো দৃষ্টির অবসরে আমাদের যে কৃতকলাপের জন্য ওরা কিছু সময়ের জন্য অন্তর্ধান বা আড়ালে যান, কিন্তু ওরা নিত্য বস্তু, শাশ্বত বস্তু। সুতরাং তিনি আমাদের উপরে, আমার বিশেষ করে আমার উপরে তিনি কৃপা আশীর্বাদ করুন। শ্রীল মহারাজির চরণে নিবেদন জানাচ্ছি, তিনি আমার উপরে কৃপা বর্ষণ করুন। আমার তো মাঝে মাঝে বিরাট রাগ হয়, অভিমান বশত অনেক কিছু উল্টাপাল্টা করে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি।
বৈশিষ্ট কিছু বর্ণন করেছেন, আরো বহু কিছু আছে। শ্রীমান গোবিন্দ মহারাজ তাহার লেখা দেখি সব কিছু গৌড়ীয় পত্রিকার ভার সব কিছু নিয়ে তাহার অন্তরঙ্গ সেবা করেছে। যেরকম হতে গুরু মহারাজের বামুন মহারাজ লেখা লিখি করতেন, ওইরকম ভাবে করেছে, ওই তার অনুভূতি তার সঙ্গে কিরকম হওয়াতে রেখা ইত্যাদি হলো এবং তাহার কৃপা পেল আর তাহার বৈশিষ্ট্য এই সম্বন্ধে বলে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে
ओम अग्रनंदिराजन शलाभय
श्रीमान भक्ति वेदांत
हरिजन महाराज थोड़ा
सब लोग 10 बजे आएंगे और कम एट 10 एंड देन सम अदर कथा होंगे उस समय एक एक विशेष समय फिर विक्रम महाराज के संबंध में बोलवे पूज्य पाद बामन महाराज संबंध में तुम ही संकट बोल
मेरा यथा तो धन्यवाद।